السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آج اللہ تعالیٰ کے فضل سے
احمدیہ ক্যানাডার জলসা সালানা আরম্ভ হচ্ছে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে প্রত্যেক বছর পৃথিবীর জামাতগুলো স্বদেশের জলসা সালানা করে থাকে। কেন? এজন্য যে হযরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে জলসার সূচনা করেছিলেন আর বলেছেন যে বছরে তিন দিন কাদিয়ানে সমবেত হও। এই উদ্দেশ্যে সমবেত হবে না যে আমরা কোনো মেলা করব, মেলার ব্যবস্থা করব, কোনো আমোদ প্রমোদ বা ক্রীড়া কৌতুকের ব্যবস্থা করব, জাগতিক লক্ষ্য অর্জন করব, এমন নয়। বরং ধর্মীয় জ্ঞান বৃদ্ধি আর ধর্মীয় জ্ঞানের বিস্তৃতি ব্যাপকতর করার উদ্দেশ্যে আর তত্ত্বজ্ঞানের ক্ষেত্রে উন্নতির উদ্দেশ্যে একত্রিত বা সমবেত হও। তত্ত্বজ্ঞান কি? তত্ত্বজ্ঞান হলো কোনো বিষয়ের জ্ঞান অর্জন এবং সে বিষয়ে ব্যুৎপত্তি অর্জন, তার গভীরতায় পৌঁছা, এই হলো মারেফত। কোন মারেফতে তিনি উন্নতি চাইতেন? তিনি আমরা মুসলমান এর বহিঃপ্রকাশ যেন কেবল বাহ্যিক বা আপাত দৃষ্টিতে না ঘটে বা আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি, বরং ইসলাম গ্রহণের পর নিজেদের ইমানে উন্নতি করতে হবে, ইমানের ক্ষেত্রে উন্নতি করতে হবে। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পাঠ করে থাকো তাহলে এটি বোঝার চেষ্টা করো যে আল্লাহ কি, আল্লাহ কাকে বলে, তার তিনি আমাদের কাছে কি চান, আল্লাহর অধিকার কি 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 আর কিভাবে আমরা তা প্রদান করতে পারি, খোদার নির্দেশাবলী কিভাবে বুঝতে হবে আর কিভাবে তা মেনে চলতে হবে, ব্যবহারিক জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদা তাআলার রসুল হিসেবে বিশ্বাস স্থাপন করেছি, খাতামুল আম্বিয়া মেনেছি, তাই তার আদেশ নিষেধ, তার শিক্ষা এবং তার রীতিনীতি সম্পর্কে অবগত অবহিত হওয়া এবং তা আমলের উপায় সন্ধান করা, তার জীবন কি এবং কেমন ছিল সে সম্পর্কে জ্ঞান কিভাবে অর্জন হতে পারে এ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর নিজের মাঝে সবকিছু পরিবেষ্টন করে রেখেছে, যা নিয়ে এই প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে তিনি তাকে অবহিত করেছিলেন। যখন তিনি হযরত আয়েশাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তখন হযরত আয়েশা বলেছিলেন, তুমি কি কোরআন পাঠ করনি? অতএব কোরআন যা বলে সেটি তার জীবনের এবং তার প্রতিটি কর্মের বিশদ ব্যাখ্যা। সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত এটি সেই মারেফত বা তত্ত্বজ্ঞানের কথা যা এক মোমেনের অর্জন করা উচিত। এর জন্য কোরআন শরীফ পাঠ করা এবং বোঝা আবশ্যক। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে জলসার উদ্দেশ্য হলো আধ্যাত্মিকতায় বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি, তত্ত্বজ্ঞান অর্জন হলে শুধু জ্ঞানের সীমা পর্যন্ত যেন এটি সীমাবদ্ধ না থাকে, বরং আধ্যাত্মিকতা এবং আমলে বা ব্যবহারিক জীবনে উন্নতির কারণ হওয়া উচিত। যদি আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি না হয় তাহলে জলসা অংশগ্রহণ কোনো কাজের নয়, অর্থহীন। তিনি বলেন, জলসার একটি উপকারিতা হল পরস্পর পরিচিত হওয়া, শুধু পরিচিত হয়ে আর এই পরিচয় বস্তুবাদী লোকদের মতো যেন সাময়িক পরিচিতি না হয়, বরং সকল আহমদের প্রত্যেক আহমদের অন্যান্য আহমদীদের সাথে ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের বন্ধনকে দৃঢ় করা উচিত। প্রত্যেক আহমদের এই চেষ্টা করা উচিত, আর এই চেষ্টা এতটা দৃঢ় হওয়া চাই যেন কোনো কথা এই সম্পর্কের পথে বাদ না সারতে পারে বা এটিকে নষ্ট করতে না পারে। এরপর তিনি বলেন যে তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করো, এটি জলসার উদ্দেশ্যাবলীর অতি গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। এছাড়া একজন মোমেন প্রকৃত মোমেন হতে পারে না বা প্রকৃত মোমেন আখ্যায়িত হতে পারে না। তাকওয়া হলো যে জ্ঞান অর্জন করা হয়েছে, আধ্যাত্মিকতার যে উন্নত মানে কেউ উপনীত হয়েছে, খোদা এবং রসুলের সাথে ভালোবাসা যে সম্পর্ক স্থাপন করেছ, পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে যে সৌন্দর্য বর্ধন করেছ, এটিকে এখন স্থায়ী করে নাও, এটিকে রীতিমতো জীবনের স্থায়ী অংশ করে নাও। অতএব এই বিষয়গুলোর জন্যই, এই বিষয়গুলো অর্জনের উদ্দেশ্যে হযরত মসীহ মওউদ ইসলাম জলসার সূচনা করেন এবং বলেন যে প্রত্যেক বছর মানুষ যেন এই জলসার উদ্দেশ্যে কাদিয়ান আসে। কত বরকতময় কল্যাণময় সেসব জলসা হতো যাতে স্বয়ং হযরত মসীহ পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম অংশগ্রহণ করে জামাতগুলোকে সরাসরি নসিহত করতেন, জামাতের সদস্যদের তরবিয়ত করতেন, তাদের আধ্যাত্মিক পিপাসা নিবারণ করতেন, তার তিরোধানের পর সেই কথাগুলো তো থাকতে পারে না, নবীর বিশেষ মর্যাদা তারই বিশেষত্ব হয়ে থাকে। যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন, আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে এসেছেন, যাকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে ধর্মকে সঞ্জীবিত করার জন্য পাঠিয়েছেন। নিঃসন্দেহে তার এক বিশেষ মর্যাদা ছিল, কিন্তু এটিও খোদা তাআলার কৃপা যে তার পক্ষ থেকে সংবাদ পেয়ে তিনি আলাইহিসাল্লাম বলেছেন যে তার তিরোধানের পর কুদরতে সানিয়া অর্থাৎ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অতএব সেই খেলাফত ব্যবস্থার সূচনা হয়েছে, আর আহমদিয়া খেলাফতের মাধ্যমে তিনি আলাইহিসাল্লামের মিশনের বা পৃথিবীতে আগমনের যে উদ্দেশ্য বাস্তবায়নের কাজ অব্যাহত আছে। জলসা সালানার প্রতিষ্ঠানও এই ধারাবাহিকতারই একটি অংশ। কাদিয়ানে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের তিরোধানের পর খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। খেলাফতের বর্তমানে খেলাফতের উপস্থিতিতে প্রায় 40 বছর জলসা সালানা অনুষ্ঠিত হতে থাকে। এরপর খেলাফত পাকিস্তানে স্থানান্তরিত হওয়ার কারণে রাবোয়ায় জলসা সালানা অনুষ্ঠিত হতে থাকে। একই সাথে জামাতের বিস্তৃতি এবং প্রসার পৃথিবীর বিভিন্ন দেশে ঘটতে থাকে। যদিও বহির্বিশ্বে জামাতের মিশন কাদিয়ান থেকে হিজরতের পূর্বেও আরম্ভ হয়ে গেছিল, বিশেষ করে আফ্রিকায় বড় মজবুত জামাত প্রতিষ্ঠিত হতে থাকে, কিন্তু অধিক দৃঢ়তা মজবুতি আর ব্যাপকতা প্রতিটি বছর মাস এবং দিন পাকিস্তানের অভ্যন্তরীণ জামাতগুলোতে লাভ হতে থাকে। এমনকি শত্রু জামাতের এই উন্নতি দেখে আহমদীদের বিরুদ্ধে চরম নিষ্পেষণমূলক আইন জারি করে সরকারের উপর অন্যায় চাপ সৃষ্টি করে, যে কারণে খলিফা ওয়াক্কে সেখান থেকে হিজরত করতে হয়। একই সাথে সেখান থেকে আহমদীদের একটা বিরাট গোষ্ঠী বা শ্রেণী হিজরত করে, দেশ ছেড়ে বেরিয়ে আসে। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহমাহুল্লাহর লন্ডন হিজরতের পর যেখানে লন্ডনের জলসাগুলো একটা নূতন মোড় নেয়, নূতন রূপ ধারণ করে, ব্যাপকতা লাভ করে, সেখানে পৃথিবীর অন্যান্য দেশের জলসায় একটা নূতন সৌন্দর্য আসে, আর প্রতিদিন সেক্ষেত্রে উন্নতি হতে থাকে। আজকে পৃথিবীর সর্বত্র জলসার একটা নূতন রূপ দেখা যায়। এটা তো সম্ভব নয় যে আহমদীদের একটা বড় শ্রেণী জলসার জন্য কাদিয়ান যাবে, আর এটিও সম্ভব নয় যে যেখানে খলিফায় ওয়াক্ত উপস্থিত থাকেন সেখানে আহমদীদের একটা বিরাট শ্রেণী জলসায় অংশগ্রহণ করতে পারে। যেভাবে পৃথিবীতে জামাতগুলো বিস্তার লাভ করছে, পৃথিবীর সব দেশে যেখানে জামাত আছে সেখানে এভাবে জলসার ব্যবস্থা করা আবশ্যক ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এর যুগে যেভাবে হতো সেভাবে জলসা করা আবশ্যক ছিল। বছরে অন্তত পক্ষে একবার তিনি আলাইহিসসালাম আমাদেরকে নিজেদের জীবনে পরিবর্তন আনার জন্য তরবিয়তের উদ্দেশ্যে সমবেত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুতরাং আপনারাও আজকে এখানে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সমবেত হয়েছেন যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন। প্রত্যেক বছর এই উদ্দেশ্যে আপনারা একত্রিত হন, আর এবছর বিশেষ করে আপনারা এখানে একত্রিত হয়েছেন জামাত, কেননা জামাত প্রতিষ্ঠার 50 বছর পূর্ণ হয়েছে। অনেকের হয়তো এর সাথে মতভিন্নতা থাকবে, কিন্তু ওটা কোনো না কোনো মানদণ্ড তো নির্ধারণ করতে হয়। যখন থেকে জামাত রেজিস্ট্রি হয়েছে তখন থেকে হয়তো 50 বছর গণনা করা হয়। নতুবা কেউ কেউ তো এটি বলে যে এখানে আহমদেরা 1919 সনে এসে গেছে। যাই হোক, এবছর জামাত এদেশে জামাত তাদের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। আর এ কারণে আমির সাহেব বিশেষ করে জোর দিয়ে আমাকে ডেকেছেন যে কানাডার জামাত এবছর 50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করছে। আর এ জলসা এ দৃষ্টিকোণ থেকে আশা করা যায় যে বড় জলসা হবে। তাই আসুন, আমি যেভাবে বলেছি যে খলিফা বাক্তের উপস্থিতিতে মানুষের সমাগমও বেশি হয়, আর এবছর এই কারণে আমার আসার কারণে বহির্বিশ্ব থেকেও অনেকেই এসে থাকবেন এবং আসছেন। এবছর কে আপনারা এখানকার বাসবাসী বা স্থানীয় আহমদীরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন? কিন্তু সব আহমদের স্মরণ রাখা উচিত যে কানাডায় বসবাসকারী প্রত্যেক আহমদী যদি এই চেষ্টা করে যে আহমদী হওয়ার পর আমরা যে বয়েতের অঙ্গীকার করেছি হযরত মসীহ মওউদের হাতে, তা রক্ষা করতে হবে। প্রত্যেক আহমদের এই চেষ্টা করা উচিত। তিনি আলাইহি সাল্লাতু ওয়াসসালামের যে প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, সেই প্রত্যাশা পূর্ণ করতে হবে। নতুবা 50 বছর হোক বা এর বেশি হোক, এতে কি যায় আসে? আমি যেভাবে বলেছি যে পাকিস্তানের পরিস্থিতির কারণে অনেক আহমদি পাকিস্তান থেকে হিজরত করে অন্যান্য দেশে হিজরত করেছে, আর আপনাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই কারণে এখানে এসেছেন। ধর্মীয় স্বাধীনতা লাভের উদ্দেশ্যে আপনারা হিজরত করেছেন, আর এখানকার সরকার আপনাদেরকে এখানকার নাগরিকত্ব প্রদান করেছেন, স্বাধীন পরিবেশে যেন আপনারা ধর্মীয় শিক্ষা মেনে চলতে পারেন। অতএব এখানে বসবাসকারী সকল আহমদীর সেই অঙ্গীকারের পাশাপাশি, অর্থাৎ ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, এই অঙ্গীকারের পাশাপাশি অনেক বড় একটি দায়িত্ব যা বর্তায়, তা হলো যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্য অর্জনের চেষ্টা করা, আর নিজেদের প্রজন্ম পরম্পরায় তাদের এটি অবহিত করা যে পাকিস্তান থেকে এমন অবস্থায় আমরা বেরিয়ে এসেছি, আর এখানে যে পরিস্থিতি বিরাজ করছে এর দাবি হলো খোদা তালার প্রকৃত বান্দা হিসেবে তার নির্দেশাবলী আমরা যেন মেনে চলি, পরিস্থিতির এটি দাবি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াতের সময় যে আমরা যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকার পালন করা, সেসব অঙ্গীকারের মাঝে একটি হলো কোরআনে অনুশাসনকে শতভাগ শিরোধার্য করব। এ যুগে যত সুন্দরভাবে এইসব কথা, অর্থাৎ আদেশ নিষেধ, যত স্পষ্টভাবে হযরত মসীহ মওউদ ইসলাম আমাদের সামনে রেখেছেন, তা দেখার প্রয়োজন আছে। কেননা তার চেয়ে উত্তমভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং বাণীকে আর কারোর জন্য বোঝা সম্ভব নয়। তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে পথের দিশা দিয়েছেন তা অবলম্বন করে আমরা ধর্মীয় শিক্ষা এবং আল্লাহর বাণী সম্পর্কে চিন্তা এবং প্রণিধান করে নিজেদের মন মস্তিষ্ককে আলোকিত করতে পারি আর ঈমানকে দৃঢ় করতে পারি। অতএব হযরত মসীহ ইসলাম আমাদেরকে অগণিত নসিহত করেছেন যা জ্ঞান এবং কর্মের ক্ষেত্রে দৃঢ়তা লাভের জন্য আবশ্যক, দৃঢ় করার জন্য আবশ্যক। আমাদের বয়াত নেয়ার পর তিনি আলাইহিস সালাম আমাদেরকে একটা বিশেষ মানে দেখতে চাইতেন। জলসার উদ্দেশ্য হলো সেই মান অর্জন করা বা অর্জনের চেষ্টা করা। তাই সব আহমদের এই কথা সবসময় সামনে রাখা উচিত। এখন হয়তো অনেকে এমন হবেন যারা জলসায় হয়তো এসেছেন কিন্তু পুরো মনোযোগ সহকারে শুনছে না, বা কেউ কেউ সফরের কারণে ক্লান্ত হবেন বা তন্দ্রাও হয়তো আসছে। তাদেরকে আমি বলছি, আমি যে কথাগুলো বর্ণনা করতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন আর আর সচেতনভাবে বসার চেষ্টা করুন। আধা ঘন্টা বা 40 মিনিট এমন কোনো বিষয় নয় যা অসহ্য কিছু হবে। জলসায় আগমনের উদ্দেশ্য তখনই পূর্ণ হবে যদি আমার কথাগুলো আপনারা শোনেন আর সেই সব কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করেন যা অন্যান্য বক্তা নিজেদের বক্তৃতায় বর্ণনা করবেন। অনেক কথা ইমান বর্ধনের কারণ হয়, আধ্যাত্মিক উন্নতিরও কারণ হয়ে থাকে আর সাময়িকভাবে নারা উত্তোলন করে সেগুলো শুধু উপভোগী করবেন না বরং জীবনের স্থায়ী অংশ করেন। আমি কয়েকটি কথা যেভাবে বলেছি হযরত মসীহ মওউদের ভাষায় বর্ণনা করব যেন তার কথা সরাসরি কর্ণগোচর হয় এবং মন মস্তিষ্কে প্রবেশ করে আর সেই আধ্যাত্মিক পরিবর্তন আসে যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদের মাঝে দেখতে চেয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, আমি বারংবার আমার জামাতকে বলেছি যে তোমরা শুধু এই বয়াতের উপর নির্ভর করো না, যতক্ষণ এর অন্তর্নিহিত বাস্তবতা উপলব্ধি না করবে ততক্ষণ মুক্তি নেই। যারা শুধু ছিলকাকে যথেষ্ট মনে করে তারা শ্বাস থেকে বঞ্চিত থাকে। অর্থাৎ যদি শুধু এটি নিয়ে সন্তুষ্ট থাকো যে ফলের ছিলকা বা খোলস আমার হস্তগত হয়েছে, এমনটি মনে করা অর্থহীন। আসল ফল থেকে বা শ্বাস থেকে তো তোমরা বঞ্চিত থাকবে। বুদ্ধিমান তারা যারা ফল বা শ্বাস উপভোগ করার বা হস্তগত করার চেষ্টা করে শুধু ছিলকা নয়। এরপর তিনি বলেন, যদি শিষ্য বা মুরিদ নেক কর্মের উপর প্রতিষ্ঠিত না হয়, পীরের বুজুর্গি তার কোনো কাজে আসে না, অর্থাৎ যদি বয়াত গ্রহণের পর ব্যবহারিক অবস্থার সংশোধন না করো, শুধু এই নিয়ে আনন্দিত যে যাকে আমি মেনেছি তিনি খোদার প্রেরিত মহাপুরুষ, আল্লাহর প্রত্যাদিষ্ট বা প্রেরিত ব্যক্তির পূর্ণ সত্য নিজের জায়গায়, কিন্তু মান্যকারী সেই পূর্ণ বা বুজুর্গির ফলে তখন লাভবান হবে যদি তার নিজের কর্ম সেই বুজুর্গের পণ্যের সাথে বা তার কথার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তিনি বলেন, কোনো চিকিৎসক যখন কাউকে ব্যবস্থাপত্র লিখে দেয়, সেই ব্যবস্থাপত্র নিয়ে যদি তাকে রেখে দেয় তাহলে তার আদৌ কোনো লাভ হবে না, কেননা উপকারিতা বা লাভ ব্যবস্থাপত্র অনুসারে ঔষধ ক্রয় করা বা ঔষধ প্রস্তুত আর ঔষধ সেবনের ফলেই লাভ হতে পারে। আর যা থেকে সে নিজেই বঞ্চিত, অর্থাৎ ব্যবস্থাপত্র তো গ্রহণ করেছে কিন্তু তা সেবন না করে নিজেকে বঞ্চিত রেখেছে। তিনি বলেন বারবার কিস্তিনু পাঠ করো, আর এর শিক্ষা নিজেকে এর শিক্ষার অধীনস্থ করো। তিনি বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় সেই সফলকাম হয়েছে যে তাকওয়ায় উন্নতি করেছে। তিনি আরো বলেন যে সহস্র সহস্র চোর, ব্যভিচারী, পাপাচারী, মদদি, অপকর্মশীল মোহাম্মদ রসুল্লাহ ইসলামের উন্নতি হওয়ার দাবি করে, কিন্তু প্রশ্ন হলো তারা সত্যিকার অর্থে কি এমন? মোটেই নয়। প্রকৃত উন্নতি সে যে তিনি সাল্লাল্লাহু ইসলামের শিক্ষার উপর পুরোপুরি প্রতিষ্ঠিত। আরেকবার বায়াতের মান এবং স্ট্যান্ডার্ড সম্পর্কে তিনি সমধিক খোলাসা করে বলেছেন। তিনি বলেন অনুরূপভাবে যে বায়াতের এবং ইমান আনার দাবি করে তাকে পরীক্ষা করে দেখা উচিত যে আমি কি নিছক ছিলকা নাকি শ্বাসও রয়েছে। যতক্ষণ শ্বাস সৃষ্টি না হবে ইমান, ভালোবাসা, আনুগত্য, বয়াত, আন্তরিকতা আর শিষ্যত্ব, ইসলাম মুসলমান হওয়ার দাবি, এটি প্রকৃত দাবি নয়। স্মরণ রেখো যে এটি একান্ত সত্য কথা যে খোদার দরবারে শ্বাস শূন্য ছেলকার কোনো মূল্যই নেই। ভালোভাবে স্মরণ রেখো যে মৃত্যু কখন এসে হানা দেবে, কিন্তু এটি নিশ্চিত যে মৃত্যু আসবেই। তাই নিছক দাবির উপর নির্ভর করা যথেষ্ট মনে করো না আর আনন্দিত হয়ে না, সেটি আদৌ কল্যাণকর নয়। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে বহু মৃত্যু মানুষ আনয়ন না করবে আর বহু পরিবর্তন এবং বিপ্লব আনয়ন না করবে, সে মানব জীবনের মূল উদ্দেশ্য অর্জন করতে পারবে না। এসব মৃত্যু কি? সে মৃত্যু হলো ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়া। জাগতিক চাকচিক্য সামনে রয়েছে প্রতিটি পদক্ষেপে এসব দেশে, বিশেষ করে খোদার পথ থেকে বিচ্যুত করার প্রচেষ্টায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলো এড়িয়ে চলা। এরপর তিনি বলেন যে এখন পৃথিবীর বাস্তব অবস্থা দেখো। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ব্যবহারিক আচরণে এটি দেখিয়েছেন যে আমার জীবন মৃত্যু সব কিছু খোদা তালার জন্য। কিন্তু আজকে পৃথিবীতে মুসলমানদের অবস্থা দেখো। কাউকে যদি বলা হয় তুমি কি মুসলমান, সে বলে আলহামদুলিল্লাহ। যার কালেমা পাঠ করে তার জীবনের সব নীতি ছিল খোদা সন্তুষ্টের জন্য, কিন্তু এদের জীবন মৃত্যু দুনিয়ার জন্যই। যতক্ষণ পর্যন্ত শেষ মুহূর্ত না এসে যায় বা নিঃশ্বাস বের হওয়ার মুহূর্ত যতক্ষণ না আসে, এইভাবেই জীবন কাটায়। তিনি বলেন যে আত্মপ্রসাদ নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কোনো ইহুদিকে এক মুসলমান বলে যে তুমি মুসলমান হয়ে যাও, সে বলে তুমি শুধু মুসলমান নাম নিয়ে সন্তুষ্ট হয়ো না। সেই ইহুদি মুসলমানকে বলে আমি আমার ছেলের নাম খালেদ রেখেছিলাম, আর সন্ধ্যা হওয়ার পূর্বেই তাকে কবরস্থ করে এসেছি। খালেদ নাম রাখলেই সে স্থায়ী হয়ে যায় না বা দীর্ঘজীবী হয় না। সন্ধ্যার সময় তার সে শিশু মারা যায় এবং তাকে দাফন করে। তিনি বলছেন যে সত্য এবং বাস্তবতা সন্ধান করা শুধু নাম নিয়ে সন্তুষ্ট হয় না। কত লজ্জাস্কর বিষয় যে মানুষ মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আখ্যায়িত হয়ে কাফেরদের মতো জীবন কাটাবে। তোমরা নিজেদের জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুকরণের চেষ্টা করো আর সেই অবস্থা সৃষ্টি করো। একবার কয়েক ব্যক্তি তিনি আলাইহিস সালামের কাছে আসে এবং বয়াত করে। বয়াতের পর হযরত মসীহ মাউউদ ইসলাম তাদের কিছু নসিহত করেন। তিনি বলেন, বয়াত করে শুধু মানুষের কথা মানা যথেষ্ট নয় যে জামাত সত্য, আর এতটা মানলেই সেই বরকতমণ্ডিত বা কল্যাণমণ্ডিত হবে। তিনি বলেন যে পুণ্যবান হও, মুত্তাকি হও, খোদাভীরু হও, এই সময় দোয়ার মাঝে অতিবাহিত করো। তিনি আরও নসিহত করেছেন, তিনি বলেন কোরআন শরীফে আল্লাহ তাআলা ইমানের পাশাপাশি আমলে সালে বা সৎকর্মের কথাও বলেছেন। সৎকর্ম সেই আমলকে বলা হয় যাতে বিন্দুমাত্র ত্রুটি না থাকে। তিনি বলেন মানুষের কর্মের পিছনে সবসময় চোর লেগে থাকে। সেই চোর কি? চোর হলো লোক দেখানো, মানুষ দেখানোর জন্য কোনো কাজ করে। ওজ বা আত্মশ্লাঘা, কোনো নেক কর্ম করে বড়ই আনন্দিত হয় যে আমি অনেক বড় পুণ্য কর্ম করেছি। আর বিভিন্ন বিভিন্ন প্রকার অপকর্ম এবং পাপ তার পক্ষ থেকে প্রকাশ পায়। আর সৎকর্ম সেটি যাতে অন্যায়, আত্মশ্লাঘা, লোক দেখানো, অহংকার এবং মানুষের অধিকার খর্ব করার লেশমাত্র কোনো ধারণা থাকে না। যেভাবে পরকালে মানুষ সৎকর্মের ফলে রক্ষা পায়, অনুরূপভাবে পৃথিবীতেও যদি পুরো ঘরে এক ব্যক্তি সৎকর্মশীল হয়ে থাকে, পুরো ঘর রক্ষা পায়। নিশ্চয় যেন যতক্ষণ সৎকর্ম না থাকবে তোমাদের জীবনে, শুধু মানা যথেষ্ট নয়। এক ডাক্তার চিকিৎসা পত্র লিখে দেয়, এর উদ্দেশ্য হলো যাতে যা কিছু লেখা থাকে তা ক্রয় করে সেবন করা। যদি সে সেসব ওষুধ ব্যবহার না করে ব্যবস্থাপত্র নিয়ে ঘরে রেখে দেয়, তাহলে লাভ কি? এখন তোমরা তওবা করেছ, এখন খোদা তাআলা দেখতে চান যে এই তওবার পর নিজেদের কতটা পরিষ্কার করেছ। এটি এমন যুগ যখন আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে একটা পার্থক্য নিরূপণ করতে চান। অনেকে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে আর নিজেদের নাফস বা অবাধ্য প্রবৃত্তির দিকে তাকায় না। মানুষের অভ্যন্তরীণ অমানসাই ক্ষতির কারণ, নতুবা খোদা তাআলা বড়ই দয়ালু এবং কৃপালু। মানুষ যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তার অবাধ্য প্রবৃত্তি এবং রিপুর কারণে, সে নিজের দ্বারা নিজের নফসের উপরে জুলুম করে। আল্লাহ তাআলা জুলুম করেন না, তিনি বড়ই দয়ালু এবং কৃপালু। অনেক মানুষ এমন আছে যারা পাপ সম্পর্কে অবহিত থাকে, কিন্তু অনেকে এমন আছে যারা পাপের কোনো ধারণাই রাখে না, এতটা তারা পাপে অভ্যস্ত হয়ে যায়। সেই কারণেই আল্লাহ তাআলা ইস্তিগফারের ব্যবস্থা করিয়েছেন। তাই অনেক বেশি ইস্তিগফার করা উচিত, বিশেষ করে এই দিনগুলোতে যখন দোয়া করবেন। জলসার পরিবেশ দোয়ার সুযোগ উপহার দেয়, যেখানে দরুদ পড়বেন অনেক বেশি দোয়া করুন। সকল পাপ যা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ, সে জানুক বা না জানুক, হাত পা জিবা নাক কান আর চোখের সাথে সম্পর্কযুক্ত সকল পাপ থেকে ইস্তিগফার করা উচিত মানুষের। আজকাল আদম আলাইহিস সালামের দোয়াটি অনেক বেশি পড়া উচিত। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজ প্রাণের উপর অন্যায় করেছি, অবিচার করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো আর আমাদের প্রতি দয়াদ্র না হও, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বলেন প্রথম সূচনাতেই এই দোয়া গৃহীত হয়েছে। আল্লাহ যখন থেকে দোয়া শিখিয়েছেন তখনই এই দোয়া গ্রহণযোগ্যতার মর্যাদা পেয়েছে। উদাসীনদের মাঝে জীবন কাটিয়ে দেবে না, দোয়া শিখিয়েছেন গ্রহণের জন্য। তাই এই আন্তরিকতার সাথে দোয়া করা উচিত, উদাসীনদের মাঝে জীবন অতিবাহিত করবে না। যে ব্যক্তি উদাসীনতার মাঝে জীবন কাটায় না, আদৌ আশা করা যায় না যে সে যে ব্যক্তি উদাসীনের মাঝে জীবন অতিবাহিত করে না, সে শক্তির অতীত কোনো সমস্যায় নিমজ্জিত থাকবে এ আশা, এটি আশাই করা যায় না। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো বিপদ আসে না। আমার প্রতি যেভাবে দোয়া এলহাম করা হয়েছে যে রাব্বি কুল্লু শাইন খাদেম করবে ফাফাজ নেই ওয়ানসুর নেই ওয়ারহাম নেই, এই দোয়াও অনেক বেশি অধিক পরিমাণে পড়া উচিত। একবারে কোনো বৈঠকে হযরত মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর, পারস্পরিক ঐক্য এবং একতা সম্পর্কে কিছু বলুন। হযরত মুসা আলাইহিস সালাম তখন নসিহত করেন, যার একাংশ আপনাদের সামনে আমি তুলে ধরছি। তিনি বলেন যে আমি দুটো বিষয় নিয়ে পৃথিবীতে এসেছি, প্রধানত আল্লাহর একত্ববাদকে অবলম্বন করো, দ্বিতীয়ত পারস্পরিক ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করো, সেই দৃষ্টান্ত স্থাপন করো যা অন্যদের জন্য নিদর্শনমূলক হবে। আর এই নিদর্শনমূলক বৈশিষ্ট্যই সাহাবীদের মাঝে সৃষ্টি হয়েছিল। কিন্তু মাদা আনফা আল্লাফা বাইনা কুলুবেকুম, স্মরণ রেখো পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি হওয়া, সম্প্রীতির ভাব সৃষ্টি হওয়া, এটি একটি নিদর্শন। স্মরণ রেখো যতক্ষণ তোমাদের প্রত্যেকেই নিজের জন্য যা পছন্দ করে, ভাইয়ের জন্য তা যদি পছন্দ না করে সে আমার জামাতভুক্ত নয়। তিনি আরও বলেন, স্মরণ রেখো যে বিদ্বেষ দূরীভূত হওয়া মাহদির সত্যতার লক্ষণ, সে লক্ষণ কি পূর্ণ হবে না? মাহদি আসলে পারস্পরিক হিংসা বিদ্বেষ দূরীভূত হবে। তিনি বলেন এটি অবশ্যই পূর্ণতা লাভ করবে, তোমরা কেন ধৈর্য ধারণ করো না? চিকিৎসা শাস্ত্রের একটা নীতি হল কিছু রোগে যতক্ষণ সার্জারি করা না হয় রোগ দূর হয় না। আমার মাধ্যমে এক পুণ্যবান জামাতের জন্ম হবে। পারস্পরিক শত্রুতার কারণ কি? কার্পণ্য, আত্মশ্লাঘা এবং অহমিকা। তিনি বলেন যে নিজের এই জামাত অবশ্যই উন্নতি করবে। পৃথিবীতে বড় বড় নিষ্ঠাবান আহমদীর জন্ম হচ্ছে, যারা নিজেদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, পারস্পরিক প্রেম প্রীতি ভালো ভ্রাতৃত্ববোধের পরিবেশে জীবনযাপন করতে পারে না। তাদের এমন মানুষের স্মরণ রাখা হচ্ছে যে তারা স্বল্পদিনের মেহমান। যতক্ষণ পর্যন্ত উত্তম দৃষ্টান্ত স্থাপন না করবে তত আমি কারো কারণে বদনাম হতে চাই না। এমন ব্যক্তি যে আমার জামাতভুক্ত হয়ে আমার ইচ্ছার অধীনে চলবে না, সে শুষ্ক শাখা স্বরূপ, মালি তা কেটে ফেলে না দিলে আর কি করবে? শুষ্ক শাখা সবুজ শাখার সাথে যুক্ত থেকে পানি চুষে ঠিকই, কিন্তু সেই পানি তাকে সবুজ করতে পারে না, বরং সেই শাখা জীবিত শাখার জন্য ক্ষতির কারণ হয়। তাই স্মরণ রেখো, আমার সাথে সে থাকতে পারে না যে নিজের চিকিৎসা করবে না। অতএব যারা পারস্পরিক মনোমালিন্য বৃদ্ধি করে তাদের জন্য সত্যি ভয়ের কারণ, যেখানে এই যুগে আমরা সেই ব্যক্তিকে মেনেছি যিনি আমাদের সংশোধনের জন্য এসেছেন, সেখানে আমাদের এই উদ্দেশ্যে চেষ্টাও করা উচিত তার কথা মানার এবং তাকে কাজে রূপায়িত করার প্রয়োজন রয়েছে। মানবতা সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেন যে মানবতা কি আর মানবতার মানদণ্ডই বা কি, একজন মোমেনের কেমন হওয়া উচিত, এ সম্পর্কে তিনি বলেন যে ইনসান শব্দ আসলে ইনসান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ যার মাঝে দুটো সত্যিকার অংশ সম্পর্ক এবং ভালোবাসা থাকবে, একটি আল্লাহর সাথে, দ্বিতীয়টি মানব জাতির প্রতি সহানুভূতি। এ দুটো সহানুভূতি যদি সৃষ্টি হয় তখনই সে মানুষ আখ্যায়িত হয়। আর ইনসানের শব্দের এটি নির্যাস বা সার, এটি মানবতার সার, অর্থাৎ দুটো সম্পর্ক স্থাপন, একটি আল্লাহর সাথে সুসম্পর্ক, অপরটি পারস্পরিক অধিকার বা প্রাপ্য প্রদান। এই পর্যায়ে মানুষকে উলুল আলবাব বলা হয়, অর্থাৎ ধীমান বুদ্ধিমান আখ্যায়িত হয়। এটি না হলে অসমর্থহীন, সহস্র সহস্র দাবি করতে পারো কিন্তু খোদার দৃষ্টিতে, তার নবী এবং ফেরেশতাদের দৃষ্টিতে সব কিছু তুচ্ছ। এরপর এ কথার ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা জাগতিক কাজকর্ম করতে বারণ করেন না, বরং নির্দেশ দেন যে তোমরা অলস বসে থাকবে না, কাজ করো। কিন্তু উদ্দেশ্য যেন বস্তু জগৎ না হয়, বস্তুবাদিতা না হয়, বরং খোদার সন্তুষ্টি যেন উদ্দেশ্য হয়, এটি সবসময় সামনে রাখা চাই। জাগতিক নিয়ামত অর্জনের যেখানে চেষ্টা করবে, চেষ্টা থাকবে, সেখানে পারলৌকিক কল্যাণরাজি অর্জনের জন্য পুরো প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। এই বিষয়টা বর্ণনা করতে গিয়ে একবার তিনি বলেন যে আল্লাহ তাআলা এই যে দোয়া শিখিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা, এতে দুনিয়াকে প্রাধান্য দেয়া হয়েছে, কিন্তু কোন দুনিয়াকে? হাসানাত উদ্দুনিয়াকে, অর্থাৎ যা পরকালে কল্যাণে পর্যবসিত হবে। এই দোয়ার শেখানো থেকে স্পষ্ট হয় যে মোমেনকে দোয়ার ক্ষেত্রে পারলৌকিক হাসানা বা কল্যাণকে অগ্রগণ্য করা উচিত। আর হাসানাত উদ্দুনিয়া শব্দে জাগতিক আয় উপার্জনের সর্বোত্তম উপায় অবলম্বনের কথাও এসেছে, যা একজন মোমেন মুসলমানকে জাগতিক আয় উপার্জনের জন্য অবলম্বন করা উচিত। জাগতিক আয় উপার্জন সকল এমন মাধ্যম অবলম্বনে করা যাতে থাকবে ভালো এবং কল্যাণ। তাই জাগতিক আয় উপার্জন নিষেধ নয়, কিন্তু এমনভাবে করো যেভাবে তাতে কল্যাণ নিহিত থাকে, অন্যের অধিকার খর্ব করে নয়, বা অন্যের অন্যকে ক্ষতিগ্রস্ত করে নয়, বা অন্যের অধিক অন্যের সম্পত্তি কুক্ষিগত করে নয়, সেই পন্থা অবলম্বনের মাধ্যমে যার ফলে অন্যের ক্ষতি হতে পারে এবং নিজের মাঝে যা লজ্জার কারণ হতে পারে, এমন দুনিয়া বা এমন জাগতিক আয় উপার্জন অবশ্যই পারলৌকিক কল্যাণের কারণ হবে। এমন জাগতিক আয় উপার্জনকারী আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার সৃষ্টির জন্য আর তার ধর্মের জন্য খরচকারীও হয়ে থাকে, খরচও করে। তিনি আবার বলেন যে আমাদের জামাতে সেই অন্তর্ভুক্ত হয় যে আমাদের শিক্ষাকে নিজের জীবনে কর্মবিধি হিসাবে অবলম্বন করে, নিজের সাধ্য এবং সামর্থ্য অনুসারে আমল করে, কিন্তু যে শুধু নাম লিখিয়ে শিক্ষা অনুসারে কাজ করে না। তার স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা এই জামাতকে একটা বিশেষ জামাতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ব্যক্তি যে সত্যিকার অর্থে জামাতভুক্ত নয়, শুধু নাম লিখিয়ে জামাতভুক্ত হতে পারে না। সত্যিকার অর্থে যদি জামাতের শিক্ষা মেনে না চলে, আর সেসব কথা মেনে না চলে, তিনি বলছেন শুধু নাম লিখিয়ে জামাতভুক্ত হতে পারে না। কোনো না কোনো সময় তার জীবন অবশ্যই এমন আসবে যখন সে পৃথক হয়ে যাবে। যাই তাই যতটা সম্ভব নিজেদের আমলকে সেই শিক্ষার অধীনস্থ করো যা দেয়া হয়। আমল বা নেক কর্ম ডানার তুল্য, নেক কর্ম ছাড়া মানুষ আধ্যাত্মিক পদমর্যাদা লাভের জন্য উড়তে পারে না। যেভাবে পাখি ডানার উপর ভর করে উড়ে, মানুষের কর্ম আধ্যাত্মিকভাবে তার উড্ডয়নে সহায়ক হয়ে থাকে, আর সেই সকল মহান লক্ষ্য সে অর্জন করতে পারে না যার অধীনে থাকে। পাখিদের বোধ বুদ্ধি থাকে, যদি তা কাজে না লাগায় তাহলে যেই কাজ তারা করে থাকে তা করা সম্ভব নয়। দৃষ্টান্তস্বরূপ মৌমাছির যদি বুদ্ধি না থাকে তাহলে সে মধু উৎপাদন করতে পারে না। অনুরূপভাবে যে সমস্ত কবুতরকে মানুষ প্রশিক্ষণ দেয়, যারা চিঠি এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কতটা বুদ্ধি তাদের খাটাতে হয়, কত সুদূর পথ তাদের অতিক্রম করতে হয়, অতীতে রীতি অবলম্বন করা হতো তারা পত্র পৌঁছায়। অনুরূপভাবে পাখিদের দ্বারা বিস্ময়কর সব কাজ করানো হয়। তাই মানুষকে প্রথমে নিজের বোধ বুদ্ধি ব্যবহার করা উচিত, আর তার ভাবা উচিত যে আমি যে কাজ করছি এটি খোদার নির্দেশসম্মত কিনা বা তার সন্তুষ্টির জন্য করছি কিনা। তাই সব কাজের পূর্বে এটি ভাবা উচিত যে আমি যে কাজ করতে যাচ্ছি সেই কাজ করার বা সেই কাজের ধর্ম অনুমতি দেয় কিনা, ধর্ম অনুমোদিত কিনা, আল্লাহ অনুমোদিত কিনা, এটি বৈধ কিনা। এটি নয় যে জাগতিক আয় উপার্জনের জন্য সকল অবৈধ পন্থা মানুষ অবলম্বন করা আরম্ভ করবে। এটি দেখার পর যদি সে নিজের বোধ বুদ্ধি খাটায় তাহলে কাজ করা, হাতে কাজ করা আবশ্যক হয়ে যায়। আলস্য বা উদাসীন্য প্রদর্শন করা উচিত, এটি দেখা আবশ্যক যে শিক্ষা যেন সঠিক হয়। কোনো কোনো সময় শিক্ষা সঠিক হয়ে থাকে, কিন্তু মানুষ নিজের অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার কারণে বা অন্য কারো দুষ্কৃতি ও ভুল কথার প্রতারিত হয়ে প্রতারণার শিকার হয়। তাই নিরপেক্ষভাবে তাকে ভাবা উচিত। তাকওয়ার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে যে কাজের জন্য আমাদেরকে প্রত্যাদিষ্ট করা হয়েছে তা হলো তাকওয়ার ময়দান ফাঁকা। তাকওয়া সৃষ্টি হওয়া উচিত, তরবারি হাতে নেওয়া নয়। এটি তরবারি হাতে নেওয়া হারাম এবং নিষিদ্ধ। যদি তাকওয়া অবলম্বনকারী হয় তাহলে সারা পৃথিবী তোমাদের সাথে থাকবে। তাই তাকওয়া সৃষ্টি করে যারা মদ পান করে বা যাদের ধর্মের প্রধান অংশ হলো মদ, তাকওয়ার সাথে তাদের কোনো সম্পর্ক স্থাপিত হতে পারে না। তারা পুণ্যের সাথে যুদ্ধে লিপ্ত। অতএব আল্লাহ তাআলা যদি আমাদের জামাতকে এতটা সৌভাগ্যশালী করেন, তারা যদি পাপের বিরুদ্ধে যুদ্ধকারী হয়, তাকওয়া এবং পবিত্রতার ময়দানে উন্নতি করে, তাহলে এটি বড় সফলতা। এর চেয়ে বেশি কার্যকরী কিছু হতে পারে না। এখন সারা পৃথিবীর ধর্মের প্রতি দৃষ্টিপাত করো। আসল উদ্দেশ্য অর্থাৎ তাকওয়া হারিয়ে গিয়েছে। পৃথিবীর প্রভাব প্রতিপত্তিকে খোদা বানানো হয়েছে। প্রকৃত সত্যিকার খোদা আত্মগোপন করেছেন, প্রকৃত খোদার অসম্মান করা হয়। কিন্তু খোদা চান যে এখন যেন তাকে মানা হয়, পৃথিবী যেন তাকে চিনে। যারা এই বস্তু জগৎকে খোদা মনে করে তারা মুতাওয়াক্কিল বা আল্লাহর উপর নির্ভরকারী গণ্য হতে পারে না। তিনি বলেন যে আল্লাহর ভয়াবহ আজাব নাজেল হতে যাচ্ছে, এটি কঠিন সতর্কবাণী। তিনি পবিত্র এবং নোংরার মাঝে একটা পার্থক্য সৃষ্টি করতে চান। তিনি তোমাদেরকে ফুরকান দেবেন। তিনি যখন দেখবেন যে তোমাদের হৃদয়ে কোনো প্রকার পার্থক্য নেই, বয়াত করে মানুষ অঙ্গীকার করে যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে, কিন্তু কর্মে এটিকে সত্য প্রমাণ করে না আর অঙ্গীকারের বিশ্বস্ততা যদি প্রকাশ না করে তাহলে আল্লাহ তার প্রতি ভ্রক্ষেপ করে না। এভাবে যদি একশত নয় একজন নয় যদি শতজনও মারা যায় তাহলে আমরা এটি বলবো যে সে নিজের মাঝে পরিবর্তন আনয়ন করেনি। আর সত্য এবং তত্ত্বজ্ঞানের যদি যা অন্ধকারকে দূর করে এবং হৃদয়ে দৃঢ় বিশ্বাস এবং হৃদয়কে দৃঢ় বিশ্বাস এবং প্রশান্তি দেয় তা নেই, আর এই কারণে সে ধ্বংস হয়েছে। আজকেও পৃথিবীতে যে অবস্থা বিরাজ করছে তা এই চিন্তার মাঝে মানুষকে ছেলে দেওয়ার কারণ হচ্ছে। পৃথিবীর পরিণাম কি হতে যাচ্ছে? সম্প্রতি এক ব্যক্তি বলেন যে পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে, আমাদের কি হবে? এর উত্তর তো হযরত মসীহ আলাইহিস সালাম তার এক পঙ্ক্তিতেও দিয়েছেন, যেখানে বিস্তারিত বিবরণ দিয়েছেন যে সর্বত্র আগুন বিরাজ করছে, প্রত্যেক এমন ব্যক্তিকে রক্ষা করা হবে যে মহাবিশ্বের আধার খোদাকে ভালোবাসে। সুতরাং এই হলো আসল বিষয়, আসল কথা, মূল কথা। খোদার সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করতে হবে, আর যেখানে খোদার প্রাপ্য আমরা প্রদান করব সেখানে তার বান্দাদের অধিকারও আমাদের প্রদান করতে হবে। সে সকল পুণ্য অর্জনের চেষ্টা করতে হবে যা খোদার উল্লেখিত নীতির অধীনে পুণ্য গণ্য হয়, এবং পাপ থেকে বাঁচার আমাদের চেষ্টা করতে হবে। সে সকল পাপ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যা খোদার পবিত্র দৃষ্টিতে পাপ, যা আল্লাহ তাআলা পরিষ্কার করে আমাদের জন্য কোরআনে বর্ণনা করেছেন। আমাদেরকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্তায় আমাদের ঈমান আনার পর বিশ্বাস এবং কর্মের ক্ষেত্রে মজবুত এবং দৃঢ়তর হওয়ার চেষ্টা করা উচিত। এসব বিষয়ই আমাদের মুক্তির কারণ হবে, আর এই বিষয়গুলোই খোদার দৃষ্টিতে পছন্দনীয়। নতুবা 50 বছর বা 75 বছর বা 100 বছর বিভিন্ন জামাতের জীবনে যে এসে থাকে, এই বিপ্লব ছাড়া সব কিছু অর্থহীন। বস্তু জগতের মানুষ হয়তো এসব উদযাপন করে আনন্দিত, কিন্তু ধর্মীয় জামাত নয়। আনন্দের বহিঃপ্রকাশ যদি এই উদ্দেশ্যে হয়ে থাকে যে যে খোদার নির্দেশের অধীনে জীবনযাপনের ক্ষেত্রে আমরা উন্নতি করেছি আর ভবিষ্যতে এই ক্ষেত্রে চেষ্টা আরও বেগবান হবে, তাহলে এই এর বহিঃপ্রকাশ খোদার দৃষ্টিতে পছন্দনীয় এবং বৈধ। কিন্তু সকল পণ্যের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যদি আমাদের অগ্রযাত্রা থেমে যায় বা আমরা পিছিয়ে যাই তাহলে এটি সত্যিই চিন্তার বিষয়। তাই আমাদেরকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কথা সামনে রেখে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মেনে চলার ক্ষেত্রে আমাদের কর্মের কর্ম বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে, আর এটি সবসময় করে যাওয়া উচিত বা করতে থাকা উচিত। এখানে জামাতের যখন 75 বছর পূর্ণ হবে, জামাতের 75 বছর পূর্তি উপলক্ষে যেন আমরা বলতে পারি যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার করেছিলাম তার উপর শুধু আমরা প্রতিষ্ঠিতই নেই বরং এক্ষেত্রে আমরা উন্নতি করছি। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন। যশরা দিনগুলোতে এই 3 দিন বিশেষ করে যেভাবে পূর্বেও বলেছি দোয়ায় অতিবাহিত করুন। জলসার যে উদ্দেশ্য অনুষ্ঠানমালা শোনার জন্য আপনারা সবাই উপস্থিত থেকে জলসার কার্যক্রম শুনুন। আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر